এবং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধেও তিনি অভিজ্ঞ এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবানকে একটি স্বর্ণ খনির সঙ্গে তুলনা করা যায়, আর এই জড়জগতে সৃষ্ট সবকিছুকে আংটি হার ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্তু আংটি হার ইত্যাদি বস্তুগুলিও গুণগতভাবে স্বর্ণ খনির সমস্ত স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে স্বর্ণ খনিগুলি স্বর্ণ অলঙ্কার থেকে ভিন্ন। তেমনি পরম তত্ত্ব যুগপ ভিন্ন এবং অভিন্ন, কোনো কিছুই পরম সত্যের সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু তবুও কোনো কিছুই পরমতন্ত্র থেকে স্বতন্ত্র নয়, পরম তত্ত্ব থেকে স্বতন্ত্র। তাহলে এখানে বিশ্লেষণ করা হচ্ছে যে একটা স্বর্ণখনি যে একজন ইঞ্জিনিয়ার যেমন যদিও সরাসরিভাবে নিজে সেই যন্ত্রটা তৈরি করে না, কিন্তু সেই যন্ত্রটি সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে অবগত, কেননা তিনি নিজে হাতে ওটা তৈরি না করলেও এটা কিভাবে যে তৈরি করতে হবে সেটা তিনি ঠিক তেমনি ভগবান যদিও এই জড়জগতের সৃষ্টির সঙ্গে সরাসরিভাবে যুক্ত নন, কিন্তু যেহেতু তারই পরিকল্পনা অনুসারে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে, তাই তিনি এই জড়জগতের সবকিছু সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খরূপে অবগত। অনেকে প্রশ্ন করতে পারে ভগবানকে তো দেখি না, সুতরাং ভগবান আছে কি করে জানব। এখন ভগবান এইভাবে সরাসরি ভাবে এই জড়জগতের সঙ্গে যুক্ত না থাকলেও তিনি প্রত্যক্ষভাবে এই জড়জগতের সঙ্গে যুক্ত, আর বিশেষরূপে অন্তর্যামী রূপে তিনি সব অন্তর্যামী রূপে তিনি সর্বত্র বিরাজমান এবং অন্তর্যামী রূপে তিনি সব সম্বন্ধে পূর্ণরূপে। আর ভগবানের সঙ্গে জীবের সম্পর্কটিও এখানে তুলনা করা হচ্ছে কিভাবে স্বর্ণখনির সঙ্গে একটা সোনার আংটির বা একটা সোনার হাড়ের যে সাথে স্বর্ণখনিতে অজস্র অসংখ্য সোনা রয়েছে, অপর্যাপ্ত সোনা রয়েছে, কিন্তু স্বর্ণ অলঙ্কারটা সোনা দিয়েই তৈরি। আচ্ছা হ্যাঁ, স্বর্ণখনিতে অনেক সোনা রয়েছে, আর সোনার অলঙ্কার যে তৈরি হয়েছে সেটা সেই সোনাটা এসেছে স্বর্ণ খনিতে। সোনা খনিতে যেটা আছে সেটাও সোনা, কিন্তু তার মধ্যে কিন্তু সে দুটোই কি এক? গুণগত ভাবে এক, কিন্তু আয়তনগত ভাবে এই জড়জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত বদ্ধ জীবেরা কিছু না কিছু সৃষ্টি করছে, কিন্তু তারা কেউই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নন। জড়বাদীরা ভ্রান্তিবশত মনে করে যে তারাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, একে বলা হয় মায়া অথবা মোহাচ্ছন্ন অবস্থা। জ্ঞানের অভাবের ফলে জড়বাদীরা তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের সংকীর্ণ গণ্ডির বাইরে আর কিছু দেখতে পায় না, এবং তাই তারা মনে করে যে উন্নত বুদ্ধিমত্তা ব্যতীত আপনা থেকেই জড়জগতের প্রকাশ হয়েছে। এই শ্লোকে শ্লোক ব্যাসদেব তাদের সে নির্বোধ মতবাদকে খণ্ডন করেছে। যেহেতু সেই পূর্ণ বস্তু অথবা পরম সত্য হচ্ছে সবকিছুর উৎস, তাই কোনো কিছুই সেই পরম সত্য থেকে পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে না। দেহে যা কিছু ঘটে দেহই তৎক্ষণাৎ তা বুঝতে পারে, তেমনি এই সৃষ্টি হচ্ছে সেই পূর্ণের বাস্তব, সেই পূর্ণ বস্তুর দেহ, তাই এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সে সম্বন্ধে পূর্ণ পুরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত। তাহলে এখানে আরো বিশ্লেষণ করা হচ্ছে যে কেউই ভগবান থেকে স্বতন্ত্র, ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই ভগবানেরই নিয়ন্ত্রণ আছে। এখানে আরেকটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে দেহে যা কিছু ঘটে দেহি তৎক্ষণাৎ তো বুঝতে পারে, তাই না? তোমার কোথাও একটুখানি ব্যথা লাগলো, সেটা বা দেহের যে মালিক অর্থাৎ তুমি সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারো না কি? ঠিক তেমনি ভগবান এই যেহেতু এই জড় জগৎটি ভগবানের দেহ সব, তাই ভগবান এই জড় জগতে কোথায় কি হচ্ছে সে সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। যেমন এই জড় জগতে এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের অন্তর্যামীকে বা ব্রহ্মাণ্ডের আত্মাকে, এই ব্রহ্মাণ্ডের আত্মা হচ্ছেন গর্ভদোষী, আর সমগ্র জড় জগতের আত্মাকে বলা যায় সেদিকে কারণদোষী। তাহলে আত্মাকে কেন্দ্র করে দেহ, তেমন সেই সূত্রে বলা যায় এই ব্রহ্মাণ্ডটি হচ্ছে চিরদোষী। অতএব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সে সম্বন্ধে চিরদর্শনী বিষ্ণু সম্পূর্ণরূপে অবগত, আর এই চিরদর্শনী বিষ্ণুকে এই চিরদর্শনী বিষ্ণু হচ্ছেন ভগবান। আজকে আমি এই ইয়েটা এই অধ্যায় এই পুস্তকটা শেষ করে কালকে থেকে দ্বিতীয় ছবি যাব। যতক্ষণ পর্যন্ত কেউ পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করছে ততক্ষণ তাকে মহাচ্ছন্ন থাকতেই হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জীব ভগবানের শরণাগত হচ্ছে ততক্ষণ জীব মায়ামুক্ত হতে পারে। মহাচ্ছন্ন থাকা মানে মায়া যতক্ষণ পর্যন্ত জীব ভগবানের শরণাগত না হবে ততক্ষণ পর্যন্ত জীব বাস্তব জ্ঞান লাভ করতে পারে, তারা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে মায়াচ্ছন্ন বা মহাচ্ছন্ন হয়ে থাকে। মহাচ্ছন্ন হয়ে থাকার উপায় ইয়েটা কি, দৃষ্টান্তটা কি, মহাচ্ছন্ন হয়ে থাকার অর্থটা কি? মহাচ্ছন্ন হয়ে থাকার অর্থ হচ্ছে এই দেহটিকে স্বরূপ বলে মনে করা। আমরা যতক্ষণ আমাদের এই দেহটিকে আমাদের স্বরূপ বলে মনে করব ততক্ষণ আমরা অজ্ঞানে তারা আচ্ছন্ন, আর প্রকৃত জ্ঞান কি, মোহমুক্তির অবস্থাতে কি, আত্মাকে আমার স্বরূপ বলে আমি আমার দেহ নয় আত্মা, এইটি হচ্ছে প্রকৃত জ্ঞান। আর যে নিজেকে তার দেহ বলে মনে করে সে অজ্ঞানের অন্ধকারে আছে। কোন বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করেন সম্পূর্ণভাবে অবগত হন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে, তখন সেই অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মহাত্মায় পরিবর্তিত হন। তবে এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। মহাত্মারা কেবল পরমেশ্বর ভগবানকে সমস্ত সৃষ্টির পরম কারণরূপে জানতে পারেন। তিনি পরম অথবা চরম সত্য, তিনি সর্বজ্ঞ, তিনি কখনোই মোহের দ্বারা আচ্ছন্ন। কোন কোন মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে শিল ব্যাসদেব শ্রীমদ ভাগবত রচনা করেননি, এবং তাদের কেউ বলে যে শ্রীমৎ ভাগবত হচ্ছে বোপদেব নামক জনৈক ব্যক্তির রচিত একটি আধুনিক গ্রন্থ। এই ধরনের মতামতগুলি সম্পূর্ণরূপে যুক্তিহীন। শ্রীধর স্বামী দেখিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমৎ ভাগবতের উল্লেখ রয়েছে। সবচেয়ে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণে শ্রীমৎ ভাগবতের উল্লেখ রয়েছে। এই পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রীমৎ ভাগবতে শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র দিয়ে এবং তাতে বহু পারমার্থিক নির্দেশের বর্ণনা রয়েছে। তাতে বৃত্তাসুরের ইতিহাস রয়েছে। পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। অন্যান্য পুরাণেও শ্রীমৎ ভাগবতের উল্লেখ রয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গ্রন্থটি 12টি স্কন্ধে সমাপ্ত হয়েছে এবং তাতে 18,000 শ্লোক রয়েছে। পদ্মপুরাণ ও গৌতম মুনি এবং মহারাজ অম্বরীশের আলোচনায় শ্রীমৎ ভাগবতের উল্লেখ রয়েছে। সেখানে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে উপদেশ দিয়েছেন যে তিনি যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে তিনি যেন নিয়মিতভাবে শ্রীমৎ ভাগবত পাঠ করেন। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমৎ ভাগবতের প্রামাণিকতা সম্বন্ধে কোন সন্দেহেরই অবকাশ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের পরেও গত 500 বছর ধরে ছিল জীব গোস্বামী, ছিল চক্রবর্তী ঠাকুর, শ্রীপদ বল্লভাচার্য প্রভু প্রমুখ বহু বিদগ্ধ পণ্ডিত শ্রীমৎ ভাগবতের বিস্তৃত ভাষ্য রচনা করেছে। যারা ঐকান্তিকভাবে জ্ঞানের অন্বেষী তারা যেন আরও গভীরভাবে দিব্য জ্ঞান আস্বাদন করার জন্য এই সমস্ত ভাষ্য পাঠ করার চেষ্টা করে। অর্থাৎ এই প্যারাগ্রাফটি বলা হচ্ছে যে কিছু কিছু মূর্খ ব্যক্তি তারা বলে যে ব্যাসদেব ভাগবত রচনা করেননি, বোপদেব নামক কোনো ব্যক্তি আজ সাম্প্রতিক কালে এই ভাগবত রচনা করেছেন এবং সেই সূত্রে ভাগবত অত্যন্ত আধুনিক একটি গ্রন্থ। আধুনিক সেই মতবাদ খণ্ডন করে শ্রীমৎ ভাগবত কি বলছেন যে এই ভাগবতের উল্লেখ মৎস্য পুরাণে, যেটি হচ্ছে সবচাইতে আদি পুরাণ, সবচাইতে প্রাচীন পুরাণ। এছাড়া শ্রীমৎ ভাগবতের উল্লেখ রয়েছে পদ্মপুরাণে, অর্থাৎ মৎস্য পুরাণে এবং পদ্মপুরাণে শ্রীমৎ ভাগবতের বর্ণনা। মৎস্য পুরাণে কি বলা হচ্ছে? মৎস্য পুরাণে বলা হয়েছে যে শ্রীমৎ ভাগবতে শুরু হয়েছে গায়ত্রী মন্ত্রটি। এই যে জন্মাদর্শ যত শ্লোকটি এটি গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্রটি বিস্তৃত রূপ। গায়ত্রী ইয়ে হচ্ছে ধ্যান করা, তাই বলা হচ্ছে ঘি মন্ত্র। গায়ত্রী শুরু হয় কি দিয়ে? এখানে মন্ত্রটি গায়ত্রী কেন বলা হচ্ছে? গায়ত্রী শুরু হয় বীজ দিয়ে এবং গায়ত্রী মাঝে থাকে নাম এবং শেষে থাকে ন্যাস। এখন এই যে ভাগবতের প্রথম প্রকৃতি আমরা কি পাচ্ছি? ওম নম ভগবতে পাশ। তাহলে এই যে ওম, এই ওমটি হচ্ছে বীজ। তাহলে এই প্রথম প্রকৃতিতে বীজ, গায়ত্রী বীজ রয়েছে, এর মাঝে বাসুদেব সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, তার নাম হচ্ছে বাসুদেব এবং বাসুদেবের বর্ণনা করা হচ্ছে, কেন বাসুদেবের ধ্যান করা হবে এবং শেষে কিভাবে ধ্যান করতে হবে তার বর্ণনা, সত্যং পরম ধ্যান, সে পরম সত্যের ধ্যান করতে হবে। এইভাবে এই সূত্রে মৎস্য পুরাণ বলছে শ্রীমৎ ভাগবতের প্রথম শ্লোক, শ্রীমৎ ভাগবতে শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র। আর পদ্মপুরাণেও বৃত্রাসুরের ইতিহাসে শ্রীমৎ ভাগবতের উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে পূর্ণিমার দিন যদি এই গ্রন্থটি দান করা হয় তাহলে জীবনের পরম পূর্ণতা লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া। না এটা পদ্মপুরাণ না মৎস্যপুরাণ। আর পদ্মপুরাণে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে নির্দেশ দিচ্ছেন যে তুমি যদি জীবনের পরম পূর্ণতা লাভ করতে চান তাহলে তুমি যেন প্রতিদিন নিয়মিত ভাবে ভাগবত পাঠ করো, নিত্যং ভাগবত সেবায়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জড় কামনমত্ততা রহিত আদি রসের আলোচনা করেছেন। সমস্ত জড় সৃষ্টি কামভাবে দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে। আধুনিক যুগে কামই হচ্ছে সমস্ত কার্যকলাপের মূল অনুপ্রেরণা। যেদিকেই তাকানো যায় দেখা যায় যৌন আবেদনের হাতছানি। সুতরাং এই যৌন আবেদন অবাস্তব নয়, তবে তার যথার্থ প্রকাশ হচ্ছে চিৎ জগতে ভগবত ধামে। এই জড় জগতের যৌন জীবন প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন। বাস্তব বস্তু হচ্ছে পরম সত্য। আমরা ওই চারটি নিয়মের ব্যাপারে এইটা আলোচনাটা আমরা করেছি কিভাবে ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন হচ্ছে জড় জগতের কাম। আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। সে কথাটি এখানে বাস্তব বস্তু হচ্ছেন পরম সত্য, এবং তার পরম সত্য কখনোই নির্বিশেষ হতে পারে না। নির্বিশেষ বা নিরাকার কোনো কিছুর পক্ষে বিশুদ্ধ প্রেম আস্বাদন করা সম্ভব নয়। মায়াবাদী দার্শনিকরা যেহেতু পরম সত্যে নির্বিশেষত্ব আরোপ করেছে তাই তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি পরোক্ষভাবে আসক্ত হয়ে পড়ে। যেহেতু তারা উচ্চতর রস পাচ্ছে না তাই তারা এই নিম্ন রস আস্বাদনে প্রবৃত্ত হবে। কেন রস আস্বাদন করাতেই জীবের স্বাভাবিক প্রবৃত্তি, রসের মধ্যেই রয়েছে আনন্দ। আমরা যে আনন্দ অনুভব করি সেটা কিসের মধ্যে? সেই যে আনন্দের অনুভূতি সেটি হচ্ছে রসের। সেই রসগুলি কি? শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য এবং মধুর। এই পাঁচটি রসের ভিত্তিতে আনন্দ আস্বাদন। শান্তরসে ঠিক হয় না, শান্তরসে আনন্দ আস্বাদন হয় না, শান্তরসে শান্তি লাভ করা যায়। শান্তরসে শান্তি কিন্তু আনন্দ ওই দাস্য সক্ষ বাৎসল্য এবং চরণে মধুর। এই মধুর রসই হচ্ছে কৃষ্ণ প্রেমের ভিত্তি। আর এই কৃষ্ণ প্রেমেরই বিকৃত প্রতিফলন হচ্ছে জড়জাগতিক কাম। অর্থাৎ এই মধুর রসের বিকৃত প্রতিফলন হচ্ছে কাম। এটাকে ওরা জড় কাব্যে মধুর রসের মধুর রসটিকে ওই জড় কামকেই মধুর রসের বিষয় বলে মনে করে শৃঙ্গার রস। কিন্তু প্রকৃতপক্ষে শৃঙ্গার রস কেবল কৃষ্ণকে কেন্দ্র করে। জড় জগতে প্রেম বলে কোনো বস্তু নেই, জড় জগতে যেটা রয়েছে সেটা হচ্ছে কাম। কিন্তু ওই কামটাকেই প্রেম বলে ভুল করা। প্রেম প্রকৃতপক্ষে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম। এবং মায়াবাদী দার্শনিকেরা যেহেতু পরম সত্যে নির্বিশেষত্ব আরোপ করে যে নিরাকার তার সঙ্গে প্রেম করা যায়, তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা যায়, যার কোনো আকার নেই তাকে ভালোবাসা যায়। কেউ কি আমরা বলতে পারি যে আমি লাইটের আলোটাকে খুব ভালোবাসি? হ্যাঁ বলা যায়। হ্যাঁ, যার আকার নেই তাকে ইয়ে করা যায়? আমি বলতে পারি আমি ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা যায়? কেন? ভালোবাসা হচ্ছে প্রেম হচ্ছে বিনিময়, এটা বিনিময়ের সম্পর্ক। যার আকার নেই সে বিনিময় করবে কি করে, তাই না? তাই জন্য মায়াবাদীরা যেহেতু ভগবানকে নিরাকার বলে ইয়ে করে তাই তাদের কাছে ভগবানের সঙ্গে প্রেমের কোনো প্রশ্ন উঠতে পারে। তাই চরমে তারা কি হয়, তারা নিজেরাই ওই ঘৃণ্য যৌন আবেদনের শিকার। ওরা খুব বিয়ে করে, তপস্যা করে, কিন্তু তপস্যা কঠোর তপস্যা করার পরে যেমন বিশ্বামিত্র কঠোর তপস্যা করেছে, তারপরে মেনকার নুপুরের শব্দ শুনে ব্যাস ভ্যান ভেঙে গেছে আর কোটি কামাত। এরকম বহু ব্যক্তি যারা যারা ভগবানের সবিশেষ সুখকে মানে না, স্বীকার করে না বা সবিশেষ সুখ সম্বন্ধে জানে না, তারা যেহেতু ভগবানের সঙ্গে তাদের নিত্য প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারে না, তাই তারা অতপ্রতি। অথচ কৃষ্ণভক্ত নিষ্ঠান, যেহেতু সে ভগবানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক স্থাপন করেছে এবং সেই প্রেমের মাধ্যমে যেহেতু সে এক দিব্য আনন্দ আস্বাদন করছে, তাই জন্য তার আর জড় কামের প্রতি তার কোন রকমের আসক্তি থাকে। প্রাথমিক স্তরে আসক্তি থাকলেও অবশেষে সে অনায়াসে সেই আসক্তিকে অতিক্রম করে, শুধু অতিক্রমই করে না, তখন তার কাছে সেটা অত্যন্ত ঘৃণ্য হয়ে যায়। যে কথা প্রভুপাদ এখানে বলছেন, তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি পরোক্ষভাবে আসক্ত, অত্যন্ত জঘন্য, অত্যন্ত ঘৃণ্য। এই যে ক্রিয়াটি, এই ক্রিয়াটি কেবল সন্তান উৎপাদনের জন্য, এছাড়া আর অন্য কোন উদ্দেশ্য, কেবল সন্তান উৎপাদনের জন্যই যৌন। তা নাহলে নোংরা কাজ কেউ করতে চায়? তাই করে করতে, কর্তব্যের খাতিরে করতে। ঠিক তেমনি এই যে ইয়েটি কার্যটি, এটি অত্যন্ত নোংরা কাজ, কিন্তু কর্তব্যের খাতিরে সন্তান উৎপাদনের জন্য এইটি করণ, অন্য কোন উদ্দেশ্য। কিন্তু যারা উচ্চতর প্রেমের স্বাদ পায়নি, তাদের কাছে এইটি হচ্ছে সবচাইতে আকর্ষণীয় কাজ। তাই জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যত বেশি নাস্তিক হয়ে পড়ে, তত বেশি তারা যৌন জীবনের শিকার। আজকে জগৎ আমরা দেখতে পাচ্ছি, জগৎ নাস্তিক হয়ে গেছে, তার ফলে কি হচ্ছে, সর্বত্রই তারা ওই যৌন জীবনের বলি হারিয়ে যাচ্ছে, যৌন জীবনের সর্বত্র যৌন জীবনের পাবলিসিটি। কিন্তু কৃষ্ণভক্তের কাছে, কৃষ্ণভক্ত যেহেতু তিনি বাস্তব বস্তুকে দর্শন করেছেন, তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তাই তার কাছে এই আচরণটি অত্যন্ত ভিন্ন। যে কথা সম্রাট কুলোঠেকর জদবোধি তো কৃষ্ণ পদার বিন্দু, জদবোধি যখন থেকে আমার চিত্ত, আমার মন শ্রীকৃষ্ণের পদার বিন্দে নিবদ্ধ হয়েছে, তদবধি নারী সঙ্গম স্মর্য মানে অবন্তি মুখ বিকার সুস্থ দৃষ্টি জানাচ্ছে। তখন থেকে কি হয়েছে, নারী সঙ্গম স্মর্য মানে নারী সঙ্গমের কথা মনে পড়লে সেই চিন্তার উদ্দেশ্যে আমার এত ঘৃণা হয়, যেমন মুখটা বিকৃত হয়ে ওঠে আমি এবং নিষ্ঠা নিষ্ঠিবন ত্যাগ করি। যে মানুষের অপ্রাকৃত ভগবত প্রেম সম্বন্ধে কোন ধারণাই নেই, তারা ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন কাম বা যৌন আবেদনকেই যার জীবনের পরম উদ্দেশ্য বলে গ্রহণ। যাদের ভগবত প্রেম সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা মনে করে এই কার্যটি হচ্ছে জীবনের চরম। এই জড়জগতের বিকৃত যৌন জীবনের সঙ্গে অপ্রাকৃত জগতের বিশুদ্ধ প্রেমের আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল মানে আকাশটা কোথায়, ওপরে আর পাতাল সম্পূর্ণ বিপরীত। কিরকম বিপরীত ভাবটা, কিরকম আরেকটা দৃষ্টান্ত বিপরীতে দেওয়া যায়, কিরকম জলের সঙ্গে, জলাশয়ের সঙ্গে মরিচিকার সম্পর্ক। জলাশয় কি আছে, জল আছে, মরিচিকায় কি আছে, শুধু বালুই নয়, কিরকম বালু, উত্তপ্ত বালু, এখন মরিচিকায় মরিচিকার পেছনে ছুটে কখনো তৃষ্ণার নিবৃত্তি হবে? কিন্তু জলাশয়ের দিকে গেলে স্বাভাবিকভাবে তৃষ্ণা দেখবে। এখন আমরা সকলেই তৃষ্ণা আছি, আমরা সকলেই প্রেমের পিয়াস, আমরা সকলেই প্রেমের প্রেম রূপ আনন্দের পিয়াস। কিন্তু কি আমরা কি করছি? জলে জলে তো মানুষ কি করছে? তারা মরিচিকার পেছনে ধাবিত ছুটছে, বছরের পর বছর, জীবনের পর জীবন তারা ছুটে চলেছে মরিচিকার পেছনে। কৃষ্ণার নিবৃত্তি হচ্ছে, কিন্তু যখন সেই জলাশয়ের সন্ধান পায়, সেই জলাশয় দেখি কৃষ্ণ প্রেম, সে যখন কৃষ্ণ প্রেমে সন্ধান পায়, তখন সেখানে যখন সে জল পান করে, তখন কি তাদের মরিচিকার পেছনে ধাবিত হওয়ার কোন রকমের প্রবণতা থাকে, থাকতে পারে? পারে। তাই জন্য যারা কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন, তারা কখনো জড় বিষয় ভোগ, জড় কামের প্রতি তারা কখনো আসক্ত, তারা নিরন্তর কি করতে চায়? সেই কৃষ্ণের শ্রীপাদ পদ্মরূপ মকরন্দ বা পদ্মের মধু পান। তাই জন্য শ্রীকৃষ্ণের পাদপদ্মকে পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর ভক্তকে ভ্রমরের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভ্রমর কি করে? পদ্মমধু পান করে। ভক্ত কি করে? সেই কৃষ্ণের শ্রীপাদ পদ্মরূপ, শ্রীপাদ পদ্মের যে মধু, সেই মধু পান করে। অতএব যারা কৃষ্ণ ভক্ত তারাই প্রকৃত এবং তারাই অনায়াসেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত। এই জড়জগতের আসক্তির ফলে আমাদের বারবার জড়জগতে ফিরে আসে, মৃত্যুর পরে আবার আমাদের আরেকটা শরীর ধারণ করতে হয় জড়জগতে। কেন কেন ধারণ করতে হবে শরীর? কেন আমাদের আসক্তি হয়ে গেছে? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ঠিক আছে, আরেকবার ফিরে এসো, মরতে তো হবেই, মরতে হবে, মৃত্যুকে তো এড়ানো যাবে না। কিন্তু যেহেতু ওই আসক্তি রয়ে গেছে, তাই আবার ফিরে এসে ফিরে এসে নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে। কিন্তু যারা ভগবত ভক্ত তারা, তাদের আর কোনো আর এই জড়জগতের প্রতি তাদের আর কোনো আসক্তি থাকে না। তাদের আসক্তি কোথায়? ভ্রমণের আসক্তি কোথায়? পদ্মমধুতে। পদ্মফুলটি কোথায়? শ্রীকৃষ্ণের শ্রীপাদ। আর মধুটি কি? কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমের স্বাদ লাভ করলে আর জড়জগতের প্রতি কোনো রকম এই শ্রীমদ ভাগবত ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত করে। এই গ্রন্থ মানুষকে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, সকাম কর্ম, জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য করে। এই শ্রীমদ ভাগবত পাঠ করলে কি হবে? এই শ্রীমদ ভাগবতের নিরপেক্ষ পাঠক, নিরপেক্ষ পাঠক মানে যিনি শ্রীমদ ভাগবতে যে তত্ত্বটি রয়েছে সেটিকেই কেবল গ্রহণ করবেন। শ্রীমদ ভাগবতের মাঝখান থেকে মধ্যে থেকে অন্য কোনো কিছু গ্রহণ করা, তাই জন্য শ্রীমদ ভাগবতের শুরুতে কি বলা হচ্ছে? নির্মদ সারানা যা, যিনি সম্পূর্ণরূপে নির্মৎসর হয়েছে, যিনি সম্পূর্ণরূপে এই জড়জগতে আসক্তি ত্যাগ করেছে। কিভাবে? ধর্ম প্রজ্জিত কৈতব, সমস্ত কৈতব ধর্ম কপট ধর্মগুলিকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে হৃদয় যখন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি আসক্ত হয়, তখনই কেবল আমরা বাস্তব বস্তু জানতে। এখন এই ধরনের পাঠক যিনি কেবল শ্রীকৃষ্ণকে জানার জন্য, শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে অবগত হওয়ার জন্য, কৃষ্ণের প্রতি আসক্ত হওয়ার জন্য শ্রীমদ ভাগবত পাঠ করেন, তিনি জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হন। তিনি পারমার্থিক জীবনে সর্বোচ্চ স্তরে উন্নীত হন। এই গ্রন্থ মানুষকে জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ কি কি? ধর্ম, অর্থ, কাম, অথবা সকাম কর্ম। সকাম কর্ম, সকাম কর্মটি কোথায় কিছু হচ্ছে? কর্ম কর্মী, জ্ঞানী আর যোগী। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড, এই তিনটি বেদের এই তিনটি কাণ্ড। কর্মকাণ্ডটা জড়জগৎটাকে ভোগ করার উদ্দেশ্য, ভোগ করার উদ্দেশ্য। জ্ঞানকাণ্ড এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পন্থ, আর উপাসনা কাণ্ড, উপাসনা কাণ্ড আনুষ্ঠানিক উপাসনার দ্বারা পূর্ণ কর্ম অর্জনের চেষ্টা। এগুলিকে অতিক্রম করে কি আসছে? শুদ্ধ ভক্তি। সেই শুদ্ধ ভক্তির স্তরে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? একটু সাধন, তার মানে একটু সাধন তো দিয়েছে, সে মনে করছে যে সাধন, সে মনে করছে যে সে সাধন, কিন্তু প্রকৃতপক্ষে সে সাধন। সেই একটু সাধন তো কিরকম? এই যে একটু সাধন তো রয়েছে, সেটা আমাদের বিবেচনা করার অবকাশ রয়েছে। আমরা কৃষ্ণ উন্মুখ হব না কৃষ্ণ বিমুখ, এইটি শুধু আমাদের স্বতন্ত্র। প্রকৃতপক্ষে আমরা স্বতন্ত্র, তাই না? বুঝতে পারছি। যেমন কৃষ্ণ যদি অন্ন বা আহার না দেয় আমরা বাঁচতে পারব? কৃষ্ণ যদি জল সাপ্লাই বন্ধ করে আমাদের কি অবস্থা? আমরা নিজেরা কিছু করতে পারব? কৃষ্ণ যদি বায়ু না দেন আমরা কি অবস্থা? তাহলে আমরা স্বতন্ত্র, স্বাধীন। কিন্তু ওই যে ক্ষুদ্র স্বাতন্ত্র্য রয়েছে, সেটা কি হচ্ছে? যে আমরা নিজেরা স্থির করতে পারি আমরা কৃষ্ণের ভক্ত হব না কৃষ্ণের বিরোধী হব। এই স্বাধীনতাটা আছে তো? এই স্বাধীনতা সকলের আছে। তাহলে এইটুকুই কেবল তার স্বাধীন। কৃষ্ণ ভক্ত হবে না মায়ের কথা ও যদি বলে আমি না কৃষ্ণ ভক্ত হবে না মায়ের কথা, থাকুক, আরো ভালো করে মায়ের দ্বারা নির্যাতিত। আর যদি সে কৃষ্ণ ভক্ত হতে চায় খুব ভালো, চলে এসে এই জড় জগৎ থেকে মুক্ত। তাহলে কি করবে তুমি? রাবণের কথা ছেড়ে দাও, তুমি পারো কি? রাবণ পারছেন কি না সেটা ছেড়ে দাও, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি পারো কৃষ্ণ ভক্তি হবে না হবে সেটা স্থির করতে তুমি পারো পারো না? না, প্রশ্নটা হচ্ছে তুমি কি নিজে ঠিক করতে পারো তুমি কৃষ্ণ ভক্ত হবে না হবে না? তুমি কি ঠিক করতে পারো তুমি ইসকনে থাকবে না থাকবে, তুমি ঠিক করতে পারো? তাহলে এই ইয়েটা এটা স্বাধীন, এই স্বাধীনতা তোমার নেই। হ্যাঁ, দেখো ঠিক করে কোথায় থাকবে, ইসকনে থাকবে? এই তুমি চারটি নিয়ম পালন করবে কি করবে না এটা এই স্বাধীনতা তোমার নেই। তাহলে রাবণের কি হলো সেটা নিয়ে বিচার করে লাভ নেই। আর রাবণ প্রকৃতপক্ষে এই ইয়েটি রয়েছে, এই তবে আবার লীলার ক্ষেত্রে আলাদা হতে পারে। যেমন ভগবানের লীলায় যে যেমন রাবণের অংশগ্রহণটা জয় বিজয়ের সঙ্গে ভগবানের সম্পর্ক, ওরা নিত্য পার্শ্ব ভগবান, তাই জন্য দেখাচ্ছে যে যেন কর্মের বন্ধনে এটা হচ্ছে, মনে হচ্ছে যেন কর্মের বন্ধনে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ভগবান বুঝতে পারলে। সুতরাং অত গভীরে যাওয়ার দরকার নেই, এখন তুমি নিজের ইয়েতে বিচার কর তুমি কি ভক্ত হতে পারবে না পারবে, এই ইচ্ছাটা করার তো তোমার ক্ষমতা রয়েছে তাই না? এখন তুমি ইচ্ছা করলে ইসকনে থাকতে পারো, তুমি ইচ্ছা করলে ইসকন থেকে চলে যাবে তাই না? চলে যাওয়াটা খুবই সহজ, ইসকন থেকে চলে যাওয়াটা খুবই সহজ তাই না? শুধু ওই গেরুয় কাপড়টা ছেড়ে দিতে হবে, তারপরে বাইরে গিয়ে চুলটা বের বড় হয়ে যাবে পাইখানা করে, তখন আমরা দেখি তো অনেকে আসছি ওরা চলে গেছে, এখন কেন গেল ওরা বলতে পারে ইসকনকে দৌড় দিতে পারে, ও ইসকন আমাকে এই করেছে ইসকন আমাকে এই করেছে ভক্তরা আমাকে এই করে, কিন্তু আবার প্রশ্ন আসে তুমি কি করেছ? তুমি এত ভক্তরা রয়েছে, প্রভুপাদ একসময় বলেছিলেন একজন যে ইসকন ছেড়ে চলে গিয়ে এরা সব এরা সকলে রয়েছে, এরা সকলে সেবা করছে, তো এদের মতো তুমিও তো সেবা করছো তাই না? যারা চলে গেছে যেমন অনেকে চলে গেছে বা অনেকে আছে তাদের কি অসুবিধা হচ্ছে? মাঝে সাথে একটুখানি অসুবিধা হতে পারে, অবশ্যই অসুবিধাগুলিকে আমরা মানিয়েও নিতে পারি। আজকে কোনো ভক্তের সঙ্গে ঝগড়া হতে পারে, কালকে তার সঙ্গে আবার গলাগলি হয়ে যাবে তাই না? সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এই যে আমাদের স্বাতন্ত্রটি আছে, স্বাধীনতাটি আছে, এটি আমাদের কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য আমাদের প্রয়োজন। যাই হোক না কেন আমি কৃষ্ণ ভক্ত, এই ভক্তির পথ ছেড়ে আমি ভক্ত, কিন্তু মারা কর্মভাগ্য দেখো এসো এসো উপভোগ করো এই হরে কৃষ্ণ করে কি লাভ? দেখো কত বড় প্রাসাদ তোমার জন্য আমি করে রেখেছি, হ্যাঁ সেখানে কত সুন্দর আয়োজন আছে, আবার সেখানে অপ্সরের মতো সুন্দরী নিয়ে এরা তোমার স্টেজ পুরো করতে, এরকম মায়ের কত প্রলোভন, এবার মায়া কি করে প্রলোভন দিয়ে ডেকে আনে, হ্যাঁ তারপরে ডান্ডা দিয়ে ফেলে, হ্যাঁ যারা বুদ্ধিমান তারা কি ওই প্রলোভনে তারা লালায়িত হয়ে ডান্ডা খাবে, ডান্ডা পেছনেই খাবে, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? অতএব বুদ্ধি দিয়ে বিচার করে আমাদের এই যে সাময়িক স্বাতন্ত্র ক্ষুদ্র স্বাতন্ত্র সেটা খাওয়া হবে ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ তুমি বলো। প্রেমটা কি ইন্দ্রিয় দ্বারা হয়? কৃষ্ণ প্রেম কি ইন্দ্রিয় দ্বারা হয় না আত্মার দ্বারা? হ্যাঁ কি হচ্ছে ইন্দ্রিয়টাকে দিয়ে আসতেই কেবল করা যায়, ভগবানের সেবা করা। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি, ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ মানে কৃষ্ণ। ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের ঈশ্বর শ্রীকৃষ্ণের সেবাই নামই হচ্ছে ভক্তি। তখন তুমি বিচার করো তুমি ভক্তি করবে না তুমি ইন্দ্রিয় তর্পণ করবে, নিজের ইন্দ্রিয় তর্পণ করবে না কৃষ্ণের ইন্দ্রিয়ের সেবা করবে। যখন কৃষ্ণের দ্বারা ইন্দ্রিয় যখন কৃষ্ণের সেবা নিযুক্ত হয় সেটা কলিযুগী হোক আর সত্যযুগী হোক তখন ইন্দ্রিয়গুলি বিশুদ্ধ হয়, সেই ইন্দ্রিয় জড় ইন্দ্রিয় থাকে। কৃষ্ণের সেবার মাধ্যমে ইন্দ্রিয়গুলি চিন্ময়ত্ব লাভ হয়। সুতরাং হ্যাঁ, এই কলিযুগে মহাপ্রভু কৃষ্ণ ভক্তির পথ দিয়ে গেছেন, সংকীর্তন ভক্ত ভক্তের সঙ্গে থেকে ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা প্রচার, সেটা যদি করা হয় তাহলে ইন্দ্রিয়গুলি তখন বিশুদ্ধ হয়ে যাবে। তখন আর সেগুলি কেবল কলিযুগের ইন্দ্রিয়ই নয়, জড় জড় দেহেরও ইন্দ্রিয় থাকে, সেগুলি আত্মার ইন্দ্রিয় চিন্ময়। এখানে কার তোর হাত তুলে কথাটা তুমি বল, কর্মকাণ্ড মানে কি? হ্যাঁ, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিশ্বের উপায়, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড বিশ্বের ভাণ্ডার। এই যে বেদে যে কর্মকাণ্ড বলা হচ্ছে যে কাণ্ডের মাধ্যমে এই সকাম কর্ম করার মাধ্যমে জড় ভোগ লাভ, সেটা কর্মকাণ্ডে বিশ্লেষণ করা। জ্ঞানকাণ্ডে এই জড় জগতের বন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তার বলা। এই যে বেদের যে দুটি কাণ্ড কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড, সেই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড দুটি বিষের ভাগ, মানে এর ফলে কি হয়, বিষ খেলে কি হয়, বিষ খেয়ে অমৃত লাভ হয় না মৃত্যু হয়, মৃত্যু হয়। তাহলে এই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের পেছনে ধাবিত হলে মৃত্যুকে বরণ করবে, কিন্তু ভক্তির পথ অবলম্বন করলে সে অমৃত ত্যাগ করে, সে অমৃত। কিন্তু কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের প্রতি যারা আসক্ত হচ্ছে তারা কি করছে, তারা অমৃত লাভের জন্য তারা লালাই হয়ে অনুপ্রাণিত হয়ে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের আচরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে কি হচ্ছে, তারা অমৃতত্ব লাভ করছে না। ঠিক আছে, মাইক্রোফোন কি করে অসিদ্ধ লোক পারবে, যারা ব্রহ্ম সাযুজ্য লাভ করে তারা প্রকৃতির তিন গুণ অতিক্রম করে, কিন্তু নির্বিশেষবাদীরা ব্রহ্ম সাযুজ্য লাভ করে। যারা নির্বিশেষবাদী মানে যারা মায়াবাদী তারা ব্রহ্ম সাযুজ্য লাভ করে, তারা এই জড়জগতে অতঃপতিত। সে সম্বন্ধে বলা হচ্ছে যে আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পতন্তি অধম অনার্জিত, তারা পরমপদ লাভ করতে পারে, তারা পরমপদ লাভ করতে গিয়ে যেহেতু তারা অনার্জিত যুষ্মলাম ভগবানের শ্রীপাদ পদের অবমাননা করেছে, তাই তারা অধিক। ব্রহ্মসাহিত্য থেকে ভগবানের লীলায় প্রবেশের জন্য ভগবানের ইচ্ছার ফলে তারা ভগবানের লীলাতে প্রবেশ করে, যখন একটা পরিস্থিতিতে আসতে পারে যার ফলে তারা অবশেষে উন্নতি লাভ করবে। যেমন রাবণ কুম্ভকর্ণ, তাদের ভগবানের হাতে ওই অসুরাগা যখন ভগবানের হাতে নিহত হয় তখন তারা ওই সাহায্যে মুক্তি লাভ। কিন্তু যেহেতু ভগবানের কৃপায় তারা কৃপায় লাভ করেছিল কোন রকমে, তাই তারা চরমে এমন একটা পরিস্থিতিতে আসে যখন তারা এই ব্রহ্মের সাহায্য মুক্তির স্তর অতিক্রম করে যে বৈকুণ্ঠ মুক্তি, সারুক্য, সামিক্য, সাধক্য এবং শাস্তি, এই চারটি পজিটিভ মুক্তি লাভ। এখানে মায়াবাদী এবং ব্রহ্মবাদীর মধ্যে এই পার্থক্য, নির্বিশেষবাদী দুরকম, মায়াবাদী এবং ব্রহ্মবাদী। মায়াবাদী কৃষ্ণের অপরাধ, তাই জন্য তাদের সম্বন্ধে বলা হয়েছে আরুজ্য কৃষ্ণ পরম। কিন্তু অনাগৃত যুষ্মদম, সেই মায়াবাদী হচ্ছে নেগেটিভ, কিন্তু ব্রহ্মবাদী তারা পজিটিভ, তারা একটা স্তরে রয়েছে, ভগবত উপলব্ধির একটা স্তরে রয়েছে, প্রাথমিক স্তরে রয়েছে, কিন্তু তারপরে সেই স্তরটা অতিক্রম করে তারা পরমাত্মা উপলব্ধি এবং ভগবত স্বরূপ উপলব্ধি তারা করতে পারে, সেটা পজিটিভ। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, যেমন চার চতুষ্ঠ, তারা প্রথমে ব্রহ্মবাদী ছিলেন কিন্তু তারপরে তারা নিজের চিত্রটা দেখো, ধরে রাখবে নিজের চিত্রটা কিরকম অবস্থা। সারাক্ষণ তুমি তো ভক্ত হয়েছো, কতক্ষণ ভগবানের কথা মনে আনে আর কতক্ষণ মায়াতে থাকবে, নিজের কথা তো চিন্তা করো। কুলশেখরের মনে কি হয়েছিল সেটা চিন্তা না করো, নিজের মনের কথা চিন্তা করো।